শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে বুধবার রাত আর ওয়াশিংটনে বুধবার দুপুর আজ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদম অচল হয়ে পড়েছে।
হয়েছে জহুরুল আলমের প্রতিবেদন।
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ আংশিক স্বাধীন বলে ফ্রিডম হাউসের 2019 সালের জরিপ প্রতিবেদনে উঠে এসেছে।
কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
কাশ্মীর থেকে জঙ্গিদের ভয়ে পালিয়ে আসা বাঙালি শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু সাহায্য দেবে।
আজকে নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটনের বিষয়, বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযান, আর্থিক সামাজিক প্রভাব ও প্রতিক্রিয়া। তবে প্রথমেই বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকারকবিরুদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক রূপে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন যিনি। মিসিসিপি রাজ্যের গভর্নর নির্বাচনে সেই তিনি জয়ী হলেন শেষ পর্যন্ত, এবং ওদিকে কেন্টাকি রাজ্য আর এক রিপাবলিকান প্রার্থী ওই ট্রাম্পেরই সমর্থক, তিনিও প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এখনও ওই জেতা প্রায় জেতা স্তরে কিছুটা অনিশ্চিতভাবে থিতু রয়েছেন। ট্রাম্প মিসিসিপিতে টেড রিভস এবং কেন্টাকিতে ম্যাট বেভিনের প্রতি সমর্থন ব্যক্ত করেন। নির্বাচনী প্রচারণার শেষ দিককার প্রচারণা সমাবেশগুলোয় তাদের পক্ষে কথা বলেন, বক্তৃতা দেন। শেষের দিনগুলোতে ওই দুই রিপাবলিকান প্রার্থীকে ভোট দেবার কথা বলে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। রিভস জিতেছেন মিসিসিপিতে গভর্নর পদে প্রায় 52% ভোট পেয়ে, যার বিপরীতে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জিম হুড পেয়েছেন প্রায় 47% ভোট। কেন্টাকিতে ভোট প্রায় সবই গোনা হয়ে গিয়েছে এবং ওখানে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী অ্যান্ডি বেশিরের পেয়েছেন 49.2% ভোট, বিপরীতে বেভিন পেয়েছেন 48.8% ভোট। বেশিয়ের নিজেকে জয়ী বলে দাবি করেছেন, কিন্তু বেভিন পরাজয় স্বীকার এখনও করেননি। মঙ্গলবারের ভোটে ডেমোক্র্যাটরা ভার্জিনিয়া রাজ্যে কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হাসিল করেছে এই প্রথম 20 বছরের ভেতরে। ওখানে এখন গভর্নরও ওই ডেমোক্রেট দলীয় দিদি। যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তদন্তকারীদের বলেছেন তিনি এটা বিশ্বাস করতে বাধ্য হন যে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বাবদ প্রায় $40 কোটি অবমুক্ত করা হবে না, যে পর্যন্ত না কিয়েভ সরকার প্রকাশ্যে বলে যে তারা ট্রাম্পকে রাজনৈতিকভাবে সাহায্য করতে তদন্ত কাজ শুরু করবে। প্রকাশিত সংশোধিত জবানবন্দিতে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সোনল্যান্ড কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অভিশংসন বিষয়ক তদন্তকারীদের বলেন যে তিনি ওয়ারসতে 1 সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির একজন সহকারীকে সতর্ক করে দেন যে যুক্তরাষ্ট্রের সাহায্য প্রদান সে পর্যন্ত আবার শুরু হবে না যে পর্যন্ত না ইউক্রেন প্রকাশ্যে দুর্নীতিবিরোধী সেই প্রতিবেদনটি প্রকাশ করবে যা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই কথাবার্তা চলে আসছে। কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প এ কথা অস্বীকার করে আসছিলেন যে ইউক্রেনের সঙ্গে কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল মানে রাজনৈতিক তদন্তের বিনিময়ে সামরিক সাহায্য প্রদান। তবে জেলেনস্কির সহকারীর সঙ্গে আলোচনার ব্যাপারে সোনল্যান্ডের এই জবানবন্দি ট্রাম্পের অস্বীকৃতিকে নাকচ করে দিয়েছে। তবে কয়েক সপ্তাহ ধরে সামরিক সহায়তা বন্ধ থাকার পর ট্রাম্প সেটি অবমুক্ত করেন যখন কিয়েভ সরকার দেশের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করতে এই সাহায্য চায়। ইরানের সংবাদ মাধ্যমে আজ শনিবার খবর বেরিয়েছে ইরান তার ফর্দো পারমাণবিক স্থাপনায় 2000 কিলোগ্রামের ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড রয়েছে এমন একটা ধারণ পাত্র স্থাপন করেছে যাতে কিনা সেন্ট্রিফিউগের ভেতর ইউরেনিয়াম গ্যাস প্রবিষ্ট করানো হবে। 2015 বিশ্বশক্তির একটি গোষ্ঠীর সঙ্গে সে যে চুক্তি সই করেছিল অর্থনৈতিক রেয়াতের বিনিময়ে সে তার পারমাণবিক কর্মকাণ্ডে সীমাবদ্ধতা টানবে বলে সে চুক্তি হতে হটে যাওয়ার এটাই ইরানের তরফের সর্বসাম্প্রতিক তৎপরতা। যৌথ একটি সর্বার্থ সাধক পরিকল্পনা মোতাবেক ইরান তার ফর্দো স্থাপনায় 6টি বাক্সে 1044 সংখ্যক সেন্ট্রিফিউগ রাখতে পারবে বলে উল্লেখ ছিল। ওই 6টি বাক্সের 4টিতে কিছুই করা যাবে না আর বাদবাকি 2টি ঘূর্ণন প্রক্রিয়া যেতে পারবে ইউরেনিয়াম শূন্য অবস্থায়, এটাই স্থির ছিল। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি টুইট বার্তায় বলেছেন যুক্তরাষ্ট্রের নীতির বদৌলতেই ফর্দো এখন পুরো দমে চালু হতে পারবে অচিরেই, ধন্যবাদ ওই নীতির প্রতি। যুক্তরাষ্ট্র ইরানের এই বর্ধিত পারমাণবিক তৎপরতার বিরূপ সমালোচনা করেছে যে তৎপরতা গেল বছর ওই চুক্তি হতে যুক্তরাষ্ট্রের হঠে যাওয়ার পর শুরু হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বিশ্বজুড়ে গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন ফ্রিডম হাউসের 2019 সালের জরিপ প্রতিবেদনে বলা হয়েছে যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ আংশিক স্বাধীন। এর ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
65টি দেশের ইন্টারনেট ও ডিজিটাল মিডিয়া ব্যবহারের স্বাধীনতা মূল্যায়ন করে যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রিডম হাউসের প্রতিবেদনে এমন মন্তব্য করে বলা হয়েছে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নিয়মিত হারে বেড়ে চলেছে। বেসরকারি ইন্টারনেট সেবার উচ্চ মূল্য নিয়ে ব্যবহারকারীদের মধ্যে অভিযোগ রয়েছে বলে উল্লেখ করে বলা হয়, এই জরিপ পরিচালনার সময়কালে বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতা সংকুচিত হয়েছে। সরকার নানা পদ্ধতি অবলম্বন করে অনলাইনে কার্যক্রম সীমিত করেছে, গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে, যোগাযোগ ও তৎপরতা কমাতে মোবাইল নেটওয়ার্ক সীমিত করেছে, নতুন নজরদারি কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং সাংবাদিক ও ইন্টারনেট ব্যবহারকারীদের গ্রেপ্তার করেছে। জরিপে মূল্যায়ন করা 65টি দেশের মধ্যে 33টি দেশ গত বছরের জানুয়ারির তুলনায় তালিকার নিচের দিকে নেমে এসেছে এবং এর মধ্যে সবচেয়ে অবনতি হওয়া 5টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের আর এক সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী ওই ঢাকা থেকেই পাঠানো তাঁর রিপোর্টের মুখবন্ধে বলছেন যে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়টি একদম অচল হয়ে পড়েছে। রিপোর্টটি এরকম।
দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন উপাচার্য, এই অভিযোগেই মূলত আন্দোলন। যদিও তিনি 1,30,00,000 টাকা অবৈধপতি লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন। ছাত্র শিক্ষকদের সম্মিলিত আন্দোলনের জেরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রছাত্রীদের হল থেকে নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এই সিদ্ধান্ত অগ্রাহ্য করে বুধবার দিনভর বিক্ষোভ হয়েছে। হলে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ক্যান্টিন সহ আশপাশের হোটেলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 3 মাস ধরে এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। এক পর্যায়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করা হয়। এই অবস্থায় মঙ্গলবার শিক্ষকদের একটি অংশ এবং ছাত্রলীগের অ্যাকশনে উপাচার্য মুক্ত হন। পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন তাদের কর্মসূচি চলতে থাকবে। প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় যেখানে বন্ধ সেখানে আন্দোলনের সুযোগ কোথায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী তাঁর রিপোর্টের মুখবন্ধে লিখেছেন যে কাশ্মীর থেকে জঙ্গিদের ভয়ে পালিয়ে যাওয়া বাঙালি শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু সাহায্য দেবে। রিপোর্টটি শুনুন।
কাশ্মীরে জঙ্গিরা বাঙালি শ্রমিকদের ডেরা থেকে বের করে গুলি করে মারায় আতঙ্কিত শ্রমিকরা রাতারাতি সেখান থেকে পালিয়ে চলে এসেছিলেন। 138 জনকে ট্রেনে করে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের মধ্যে 5 জন ছিলেন অসমের, তারা নিজেদের মতন চলে যান। বাকিদের রাজ্য সরকারের বাসে করে নানা জেলায় তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, যারা কাশ্মীরে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের একজনকে কাজ দেওয়া হবে। এছাড়া কাজ ছেড়ে পালিয়ে আসা শ্রমিকদের নতুন করে কিছু শুরু করার জন্য মাথাপিছু 50,000 টাকা এককালীন সাহায্য দেওয়া হবে এবং যাদের থাকার জায়গা নেই তাদের রাজ্য যোজনা খাতে বরাদ্দ অর্থ থেকে বাড়ি বানিয়ে দেওয়া হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে আবার ঢাকায় ফিরে আসা এবং ঢাকা থেকে এবার আরেকটি রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী। তিনি তাঁর রিপোর্টের মুখবন্ধে বলছেন যে আল্লাহের দল নামের একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয়েছে যে আল্লাহর দল নামক জঙ্গি দল বা সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলার পরিপন্থী, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচিত হওয়ায় এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ান বলেছেন আজ বুধবার দিন তুর্কি বাহিনী সাবেক ইসলামিক স্টেট নেতা আবু বাকর বাগদাদির পত্নীকে পাকড়াও করেছে। বাগদাদি নিহত হন সিরিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে। দেশব্যাপী প্রচারিত টেলিভিশনে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, আমরা তাঁর স্ত্রীকে পাকড়াও করেছি কিন্তু ওদের মতো, অর্থাৎ কিনা তিনি যেমনটি কিনা বোঝাতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের মতো ওরকম অযথা হইচই আমরা করিনি। আমরা ওঁর বোনকেও পাকড়াও করি এবং তখন ওরকম হইচই করিনি আমরা। এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র বিশাল আকারে যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায় অক্টোবরের শেষের দিকে আইএস নেতা বাগদাদির বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান নিয়ে। তুর্কি নেতা কিন্তু বাগদাদির স্ত্রীর পাকড়াওয়ের ব্যাপারে বিস্তারিতভাবে কিছু প্রকাশ করেনি। বিশ্ব সংবাদ আপাতত এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং আমাদের অনুষ্ঠানটি দেখতে পান ভিওএ বাংলা ফেসবুককেও।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযান, আর্থসামাজিক প্রভাব ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনলেন এখনই যে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের জবাব ও বিশ্লেষণের এই অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযান, আর্থসামাজিক প্রভাব ও প্রতিক্রিয়া। আজ আমাদের প্যানেল সদস্যরা হচ্ছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ সংক্ষেপে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতিকারুজ্জামান। ডক্টর ইফতিকারুজ্জামান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। ডক্টর এম এম আকাশ, আপনাকেও স্বাগতম। আরও রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের বা বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমাদের বোধহয় প্যানেলিস্টদের কারো টেলিফোন হয়তো স্পিকারে আছে, যে জন্য আমরা একটু ইকো শুনতে পাচ্ছি, সেটা একটু জানিয়ে রাখলাম। স্পিকারে না থাকাটাই ভালো। আর শ্রোতা বন্ধুদের এখনই জানিয়ে রাখি যে আপনারা সরাসরি আমাদের ফোন করতে চাইলে অনুষ্ঠান চলার সময় এই নাম্বারে ফোন করতে পারেন, 202-619-3062, এবং ফেসবুকেও আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন। বাংলাদেশে বেশ কিছুদিন ধরে দুর্নীতি বিরোধী অভিযান চলছে, কেউ কেউ একে শুদ্ধি অভিযানও বলছেন। এই ধরনের অভিযান যে আগে কখনই হয়নি তাও নয়, বিশেষ করে সামরিক শাসনামলে আমরা দুর্নীতি বিরোধী অভিযান দেখেছি কয়েকবার। সরকার বদলের পরেও লক্ষ্য করা গেছে পূর্বতন সরকারের সদস্যরা, যারা হয়তো তখন বিরোধী দলে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন অভিযান চলেছে। কিন্তু এই প্রথমবার আমরা লক্ষ্য করলাম যে ক্ষমতাসীন সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা দুর্নীতির দায়ে ধরা পড়ছেন, জেরার সম্মুখীন হচ্ছেন এবং আটকও হচ্ছেন। বিষয়টিকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার যেমন ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তেমনি অনেকেই মনে করছেন এটা হয়তো সঠিক নয়, কেবলই চোখে ধুলি দেওয়া। এই রুই কাতলারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, তাই দুর্নীতি বিরোধী এই ব্যাপক অভিযান নিয়ে প্রশংসার বদলে কোথাও কোথাও সংশয়ও দেখা দিয়েছে, সমালোচনাও হচ্ছে। তা আমরা প্রথমেই একটু মন্তব্য নিয়ে নিই আমাদের যারা প্যানেল সদস্য তাদের কাছ থেকে। ডক্টর ইফতিকারুজ্জামান, আপনি কি মনে করেন?
আমার প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এবারে যে অভিযানটি এবং যে বৈশিষ্ট্যের কথা আপনি বললেন, যে সরকারি যে দল ক্ষমতায় আছে মূলত এই অভিযানের লক্ষ্যবস্তু সেই দলেরই নেতা কর্মীরা বা দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, সেই অর্থে একটা ব্যতিক্রম। তবে এর থেকে এর ফলে তাদেরকে এটুকু বলা যায়, আমি এই বিষয়ে আমার যতটুকু অভিজ্ঞতা এবং ধারণা তার উপর ভিত্তি করে বলতে পারি যে এটা একটা সম্ভাবনা সৃষ্টি করেছে অবশ্যই, এবং যে প্রেক্ষিত হয়েছে বিশেষ করে মানে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে বলেছিলেন যে প্রেক্ষিতে আমি এটার মধ্যে সম্ভাবনা দেখতে পাই যদি সেটি কার্যকর হয়, যেগুলি তিনি বলেছিলেন। এক, তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা। এরপর তিনি বলেছেন এবং এটি অনেকবারই তিনি পুনরাবৃত্তি করেছেন, এখনো করে যাচ্ছেন, শূন্য সহনশীলতা। দুই হচ্ছে তিনি বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, এটি বলা হয়েছিল সুনির্দিষ্টভাবে যখন অভিযান শুরু হয় সে প্রেক্ষিতে। এবং এবং তৃতীয় নিউ ইয়র্কে জাতিসংঘ কনফারেন্সে প্রথম এবং পরবর্তীতে দেশে ফিরে একাধিকবার তিনি বলেছেন, ইঙ্গিত দিয়েছেন যে নিজের দলের অভ্যন্তর থেকে অভিযানটা চলছে এবং চলবে। তো এই তিনটি বিষয় অবশ্যই যেহেতু সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ, সেটা কতটুকু কার্যকর হবে সেটা আমি পরে বলছি সম্ভাবনা, কিন্তু এই তিনটি বিষয়কে তিনটি আমি মনে করি যে এখানের আশাবাদের সঞ্চার করেছে, একটা সম্ভাবনা তারা মুক্ত করেছে। তবে যে যে মূলত এটার সুফল বা এটা কতটুকু স্থায়িত্ব লাভ করবে, কতটুকু গভীর এবং ব্যাপক হবে সেটি, এবং এর ফলে সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ বলতে যা বোঝায় সেটুকু আমরা কতটুকু সেটা কতটুকু পাবো আমরা, সেটা নির্ভর করবে যে আবার এই তিনটি কথারই উপরে। সত্যিকার অর্থে শূন্য সহনশীলতা যদি হয়, সত্যিকার অর্থে কাউকে ছাড় দেওয়া না হয়, সত্যিকার অর্থে যদি দলের অভ্যন্তরে যারা আছেন মিনিটের সাথে যদি তাদের সকলকে যারা তা না হয়, তাহলে কিন্তু আমরা একটা সুখ পাবো। যদি না হয় তাদের যেটা হচ্ছে, অনেকে বলছেন যে লোক দেখানো, অনেকে বলছেন যে এটার মাধ্যমে যে নির্বাচন সম্পর্কে যে ধরনের আস্থাহীনতা বা সংসদ সম্পর্কে যে ধরনের আস্থাহীনতা সেটাকে এক ধরনের ঢাকা দেওয়ার জন্য এক ধরনের একটা উদ্যোগের প্রয়োজন ছিল, এগুলো সব ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। তো আমি তাদেরকে এটুকু বলতে চাই যে ক্রিকেট সম্ভাবনা সৃষ্টি করেছে, আমি দেখতে দেখে
জি সংশয়ের একটা জায়গা লক্ষ্য করছি, সেটা বাড়ছে, কারণ এই দুর্নীতি বিরোধী অভিযান বলুন আর শুদ্ধি অভিযান বলুন, এটা প্রথমে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুজন নেতাকে প্রকল্পের 4-6% কমিশন দাবি করার দায় বহিষ্কারের পর। উপাচার্যের বিরুদ্ধেও এখন কিন্তু অভিযোগ উঠছে, কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে যে ছাত্রলীগ উপাচার্যের পক্ষে এগিয়ে আসছে। এই গতকালই এ নিয়ে হইচই হয়েছে, এখনও ছাত্রলীগের এখনও কিছু কিছু ছাত্র হল ত্যাগ করছে না। তো বিষয়টা এখনও পর্যন্ত খানিকটা হজবরলও মনে হচ্ছে। প্রফেসর এম এম আকাশ, আপনি কি বলবেন?
সামগ্রিক যে প্রশ্নটা করেছেন যে দুর্নীতি বিরোধী অভিযান
আমি
যদি সামগ্রিক ভাবে বলি তাহলে আপনি পেয়ে
যাবেন।
সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবার গত নির্বাচনের শুরু থেকেই দুর্নীতির বিরোধিতা করে আসছে, ইশতেহার দিয়েছিলেন তিনি নির্বাচনে, জিরো টলারেন্স এর কথা বলেছিলেন, কিন্তু শুরুতেই গন্ডগোল হয়েছিল কারণ ভোট নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছিল। কেউ কেউ বলে দুর্নীতি না হলেও আওয়ামী লীগ জিতত, দুর্নীতি করার ফলে অতি বিজয় হয়েছে, কিন্তু দুর্নীতি হয়নি এই কথা কেউ এখন আর বলে না। যাই হোক, দিয়েই জিনিসটা শুরু, কিন্তু তারপরে তিনি আত্মশুদ্ধির ডাক দিয়েছেন, অর্থাৎ ধরেই নিয়েছেন যে দুর্নীতি দলের মধ্যে আছে, সুতরাং দলকে শুদ্ধ করতে হবে। বলেছেন যে দলের যত ক্ষমতাবানই হোক তাকে ধরা হবে, কিন্তু আমার মনে হয় মানুষ অবশ্য এখানে এ ব্যাপারে নিঃসন্দেহ হতে পারেনি। এখন পর্যন্ত যতটুকু আমরা দেখছি, র‍্যাবকে নিয়ে জুয়ার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাদের তিনি ধরেছেন, কিন্তু ক্ষমতাবান প্রশাসন বা ক্ষমতাবান ব্যবসায়ীদের ধরা হয়নি, এমনকি খুব ক্ষমতাবান রাজনীতিবিদদেরও এখনো পর্যন্ত ধরা হয়নি। কিন্তু আপনি যদি পৃথিবীর দুর্নীতি বিরোধী সকলকেই দেখেন, লি কুয়ানের সিঙ্গাপুরের দিকে তাকান, তাহলে দেখবেন যে তিনি যখন দুর্নীতি বিরোধী অভিযান শুরু করলেন, তিনি প্রথম তার অভিযোগটা করেছিলেন তারই সহযোগী ক্ষমতাবান মন্ত্রীর বিরুদ্ধে, এবং নিজেকেও তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন এবং নিজের দুর্নীতি নিয়েও পার্লামেন্টে তিনি আলোচনা সুযোগ দিয়েছিলেন। এসবের মাধ্যমে দুর্নীতিবাজরা একটা বার্তা পেয়েছিল, কি বার্তা, যে দুর্নীতি করলে রক্ষা নেই কোনো মতেই না, এরকম একটা বার্তা, এবং সে প্রধানমন্ত্রী হোক বা যাই হোক তাকে হতে হবে। আমার মনে হয় এখন পর্যন্ত সেই অবস্থা বা সেরকম সন্দেহমুক্ত হওয়া বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব হয়নি।
জি, ডক্টর নাজনীন আহমেদ, এই যে অভিযান কিছু চলছে, বিশেষ করে ক্যাসিনোর কথা যদি বলেন, জুয়ারিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার যে ব্যাপারে যে অভিযানটা চলছে, সেই অভিযান কতখানি সফল হতে পারে এবং অর্থনীতিতেই বা এর কি প্রভাব পড়তে পারে?
আমি একটু আগে আমার যে দুজন অগ্রজ যে উত্তর দিয়েছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক এম এম আকাশ আছেন, তার উত্তর ডক্টর ইফতেখার, সেই সূত্র ধরে একটু বলি যে এই যে দুর্নীতি বিরোধী অভিযান, সেটা ক্যাসিনোর বিরুদ্ধে হোক আর যেখানে হোক, এই অভিযানের মানে কি? এই অভিযান কিন্তু এমন না যে নতুন কোনো ফোর্স তৈরি করে তারা দিয়ে বিশেষ কোনো কায়দায় বিশেষ কিছু করছে, তা না। এটা আমার প্রচলিত ফোর্স, প্রচলিত পুলিশ, প্রচলিত নিয়ম কানুন, সেইটারই আমি এখন ব্যবহার করছি। এই অভিযানের সময় আমাদের মধ্যে বারবার যেমন ক্যাসিনো বিরুদ্ধে এই যে অভিযান প্রশ্ন এসেছে যে এই ক্যাসিনোগুলো তো বাড়ির পাশেই ছিল, চোখের সামনে ছিল, পুলিশ ব্যারাকের পাশেই ছিল, ধরা হয়নি কেন এতদিন? তার মানে হচ্ছে এই দুর্নীতি বিরোধী অভিযানের মাধ্যমে আলটিমেটলি যদি আসলে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার যে যন্ত্রগুলো রাষ্ট্রের আছে, পুলিশ, আর্মি, আপনার ব্যুরোক্রেসি, অথবা বিশেষ করে পুলিশের কথা বলে যদি, আদালতের কথা বলে যদি, আইনের কথা যদি বলি, সেই আইনের শাসন যদি আসলে প্রতিষ্ঠা করা যায়, তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা যেটা বলছি, যেটা কতদূর যাবে, আমি কি প্রশাসনকে ধরবো, কতদিন থাকবে, এটা কি সাস্টেনেবল হবে কিনা, কোন পর্যায়ে পর্যন্ত যাবে, সেই আশঙ্কাগুলো থাকতো না। অর্থাৎ এই দুর্নীতি বিরোধী অভিযানের মাধ্যমে আসলে আমি মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের জায়গায়, সেটা আমি আদালত থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিচার কার্য থেকে শুরু করে, সেইখানে যে দুর্নীতিগুলো আছে আমি মনে করি সেখানে হাত না দিলে, এই সাময়িকভাবে আমি আজকে পুলিশকে চাপ দিয়েছি তুমি ধরো, কালকে আমার অ্যাটেনশন সরে গেলে পুলিশ আবার, বা যারা আছেন যারা আইন প্রয়োগটা করেন না, এবং আইন প্রয়োগ করলে আবার বিচার ঠিকভাবে হয় না, বিচার আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে দু একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আসতে শুনেছি, তাদের বিরুদ্ধে তাদেরই সহকর্মীরা অভিযোগ তুলেছেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। সুতরাং আমি বলতে চাই, আপনি যে প্রশ্নটা করেছেন যে সন্ত্রাস বিরোধী অভিযান বলি আর যেটাই বলি, দুর্নীতির বিরুদ্ধে অভিযান আমার প্রচলিত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমেই করা হচ্ছে, এবং সেই রাষ্ট্রযন্ত্র যদি আইনের শাসন প্রতিষ্ঠার দিকে না যায় তাহলে মানুষের আশঙ্কাও থাকবে এবং দীর্ঘমেয়াদী এটা প্রভাব রাখতে পারবে না। আর দুর্নীতির অর্থনৈতিক প্রভাব, এটা তো প্রথম কথাই হচ্ছে, দুর্নীতি মানেই হচ্ছে অর্থনীতির সম্পদের যে যথাযথ ব্যবহার, সেই ব্যবহারটা ঠিকভাবে না হয়ে অপচয়ের দিকে যাওয়া। আবার অনেকে বলেন যে দুর্নীতির মাধ্যমে যেটা যখন ঘুষ দুর্নীতি হয়, স্পিড মানি, সেটাকে আবার বলেন যে এটা অনেক ক্ষেত্রে কাজে এফিসিয়েন্সি আনে, এমন অর্থনীতিও আছে, এমন আলোচনাও তত্ত্ব বিশ্লেষণও আছে। তবে মোটা দাগে যে কোনো অর্থনীতির জন্য যদি এথিক্সের জায়গা যায় কিংবা এফিসিয়েন্সি, দুর্নীতি মানে আসলে আলটিমেটলি অপচয়, এবং রাষ্ট্রযন্ত্র কখনো দুর্নীতির উপরে নির্ভর করে যদি অনেক বেশি দূর এগোতে চায় সেটা সম্ভব হয় না।
জি, এই মুহূর্তে একজন শ্রোতা আমাদের টেলিফোনে লাইনে আছেন, পিরোজপুর থেকে নাসিম আলী। হ্যালো, জি, আপনার প্রশ্ন করুন।
আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই দু মাসের বেশি হয়ে গেল বাংলাদেশের শুদ্ধি অভিযান বলি বা দুর্নীতির বিরুদ্ধে অভিযান বলি, ক্যাসিনোটাই যেন সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। এর মধ্যে দিয়ে এর যে প্রভাব মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশাও সৃষ্টি হয়েছিল, কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি এটা ক্রমান্বয়ে যেন দুর্বল হয়ে যাচ্ছে। তবে মধ্যে যেটা লাভ হয়েছে তা হচ্ছে বিএনপি বলতে চাচ্ছে যে এটা এক ধরনের আইওএস আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ বলছেন যে অতীতে কখনোই কোন সরকার বা কোন দল এভাবে আমাদের মতো বা আমাদের নেত্রী শেখ হাসিনার মতো দুর্নীতির বিরুদ্ধে দলের ঘরের মধ্যে থেকে এইভাবে অভিযান শুরু করেনি। আসলে কাজের কাজটা আমরা এখন লক্ষ্য করছি যে মিডিয়ায় যেন এই রাজনীতিবিদরা নিজেদের কিছুটা অবস্থান, কিছুটা আত্মতুষ্টি, আত্মপ্রসাদ নেওয়ার জন্যই যেন এইটাকে বেশি বেশি ব্যবহার করছেন। এবং একটা বিষয় আমার এখন মনে পড়ছে, যারা বারবার বলছেন যে বিএনপি পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল 2001 থেকে 2004 পর্যন্ত। 2001-এ তো যখন তিনটা সরকার ক্ষমতায় ছিল, যেমন 2001-এর মধ্য জুলাই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, মধ্য জুলাই থেকে মধ্য অক্টোবর পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, মধ্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল এসেছিল। এই যে 2001-এর চ্যাম্পিয়নশিপের আসলে মূলত দাবিদার কে হবে বা কার ঘরে এই চ্যাম্পিয়নশিপের দায় যাবে পরবর্তী বছর?
আপনার আপনার মূল প্রশ্নে একটু চলে আসুন, আপনার মূল প্রশ্নে চলে আসুন।
প্রশ্ন হচ্ছে যে এখন যেভাবে আর কি রাজনৈতিক ভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এদিকে কি আসলে দুর্নীতি দূর হবে বা প্রধানমন্ত্রী জিলেতার অ্যালায়েন্স কি এইভাবে মানে শুদ্ধি অভিযানের দিকে যেভাবে নেওয়া হচ্ছে সেটা কি শেষ পর্যন্ত বাস্তবায়িত বা কার্যকর হবে কিনা?
হ্যাঁ, এই যে প্রশ্ন, তার মানে এ থেকে কি ক্ষমতাসীন দল কোনো রাজনৈতিক ফায়দা অর্জন করার চেষ্টা করছে কিনা, এটাই আসলে তার প্রশ্নের মূল বিষয় এবং এটা কতখানি সফল হবে। ডক্টর ইফতিকারুজ্জামান,
রাজনৈতিক ফায়দা ঠিক না হলে এটা যদি সফল হয় তাহলে তো ক্ষমতাসীন দল বা সরকারের একটা রাজনৈতিক সাফল্য হিসাবে দেখতে হবে, দেখা যাবে। কিন্তু যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমার এটা অনেক কিছু উপাদানের উপর নির্ভর করে, আমরা যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথাটা এখন বলছি এটা কিন্তু সে ব্যাখ্যাতে ঘুষ লেনদেন না, এটা কিন্তু হচ্ছে যেটাকে আমরা যোগসাজশের দুর্নীতি বলি, ঠিক আছে? এবং একটা বহুমুখী যোগসাজশ এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ লাভ করে, এবং এখানে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যাপকভাবে প্রাতিষ্ঠানিকরণ হয়েছে, সিস্টেমের অংশ হিসেবে দাঁড়িয়েছে, একদম সিন্ডিকেট ক্রিয়ে। তারপর যদি শুধুমাত্র উদাহরণস্বরূপ যেমন জাহাঙ্গীরনগরের ঘটনা যেটা বলেছেন, দুজন ছাত্রকে অপসারণ করা হয়েছে ঘুষ লেনদেন, ঘুষ আদায়ের জন্য বা একটা ঈদের বকশিস আদায়ের নামে একটা অবৈধ অর্থ আদায়ের জন্য, এবং এইটার ফল এটা তাদের অপসারণ করেছে, ওখানে কিন্তু শেষ। এখন পর্যন্ত যেটি দরকার সেটা হচ্ছে তাদের যে অপসারণ করলে সেটা তো শাস্তি না, তাদেরকে বিচারায় আনতে হবে। এক দুই হচ্ছে লেনদেনটা কিন্তু বহুপাক্ষিক হয়েছে, এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য সহ বোঝা পরিবার সহ অনেকের বিরুদ্ধে অভিযোগ, তারপরে এই অর্থটা আসলো কোথেকে সেখানে কিন্তু একটা ব্যবসায়ী মহল, এবং ব্যবসায়ী মহল যে টেন্ডার প্রক্রিয়া একটাকে প্রভাবিত করে সেটা করেছে সেখানে কিন্তু যোগসাজশ। একইভাবে আমরা এখন টার্গেটটা হচ্ছে যে অভিযানের আপাত দৃষ্টিতে রাজনৈতিক অঙ্গন, ঠিক আছে, সরকারি দলের বা সরকারের অঙ্গ সংগঠনের রাজনৈতিক সংস্থা সমূহ, কিন্তু এটি অবশ্যই অপরিহার্য হচ্ছে রাজনৈতিক অঙ্গন, কারণ তাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা। কিন্তু কোন রাজনৈতিক দুর্নীতি কিন্তু এককভাবে হয় না, এটা হয় যেটি ডক্টর নাজিম একটু ইঙ্গিত করেছেন সুন্দরভাবে, এটি হয় যোগসাজশের মধ্যে, এই যে সব যোগসাজশে আইন প্রয়োগের সংস্থা, প্রশাসন এবং বিশেষ করে ব্যবসায়ী মহল অত্যন্ত জোরাজোরভাবে জড়িত, বা যারা বিনিয়োগ করেন, যারা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেন, এই ধরনের এই যে বহুমুখী আতাত, এবং এটাকে যখন আতাতটা যখন এত মানে রাষ্ট্র কাঠামোকে দখল করে নেয় এবং সেই পর্যায়ে আমরা চলে গেছি আনফর্চুনেটলি, যেখানে ওই প্রতিষ্ঠানগুলো আর কার্যকর হয় না, সেটি আইন প্রয়োগকারী সংস্থা হোক, প্রশাসন হোক, ভূমি দমন কমিশন হোক, বিচার ব্যবস্থা হোক, কমিটি প্রতিষ্ঠান হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু রাজনীতিভাবে হওয়া নিতে তাদের পেশাগত দক্ষতা খর্ব হয়েছে। এর অন্যতম কারণটা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতির ফলে দুর্নীতিকে সাথে যোগসাজশ করা, দুর্নীতির মাধ্যমে লাভবান হওয়া, এই ব্যবস্থাটাকে সাস্টেন করার জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই কারণে আমাদের ব্যাপক বিস্তৃতি এবং গভীরতা এতই ব্যাপক যে এইটা এরকম একটা স্বল্প মেয়াদী তথাকথিত অভিযানের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে, দুর্নীতি বাস্তবে নিয়ন্ত্রণ হয়ে যাবে, এটি ভাবা কিন্তু কঠিন। তবে এটা এটাকে সাস্টেন করতে পারলে, টেকসই করতে পারলে, এবং যদি একটা সুনির্দিষ্ট কৌশলগত ভাবে করা হয়, ক্যাসিনোটা তো একটা একটা সাময়িক একটা আইন আইনের লঙ্ঘনের ঘটনা নয়, এই ক্যাসিনোটা তো ফ্লারিশ করা হয়েছে, ফ্লারিশ করতে দেওয়া হয়েছে, এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা মার্কেট জায়গায় ক্যাসিনো চলেছে, এদিনে এরপর দিন ব্যবসা চলেছে, সেই ব্যবসায় রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, দুই স্থানীয় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা তো অবশ্যই জড়িত ছিল, সংস্থার একাংশ নিয়মিত বকরা আদায় করতে লাভবান হয়েছে বলে সুনির্দিষ্ট তথ্য বেরিয়ে আসছে। এই যে সার্বিক চিত্র, এটাকে যদি আমার শুধু একটা মানে যে কলিউশন যোগসাজশের কথাটা বলছি আমরা, সেটা কোনো একটা কেন্দ্র রূপে টার্গেট করলে কিন্তু আমরা সুফল কোনোই পাবো না, সাময়িক কিছুটা ভাবা পাওয়া যেতে পারে, সাময়িক কিছুটা আপাত দৃষ্টিতে ধরপাকড় হচ্ছে সেটা হতে পারে, কিন্তু এটা সত্যিকার সময়, এবং এটাও কিন্তু কান টানলে মাথা আসে, যাদেরকে ধরা হয়েছে এ পর্যন্ত তাদের পেছনে তারা কিন্তু এখন এখনকার যে ঘটনাগুলো সেই প্রেক্ষিতেও কিন্তু সত্যিকার অর্থে চলে কুটে, এদের পিছনে কিন্তু রাঘব পাল রয়েছেন, এই রাঘব পালরা কারা? এটা যেমন জি কে সামিনের সবচেয়ে বড় ক্লায়েন্ট কারা, আপনার তালিকাটা দেখুন, সেখানে আইন প্রকাশ থেকে শুরু করে মানে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থাগুলো উন্নতি পায়, এবং এখানে পুরো প্রক্রিয়াটা কিন্তু এক ধরনের, যেটা আমি বলেছি সিন্ডিকেশনে বলতে পারছি।
জি, এই ডক্টর ইফতিকারুজ্জামান, আপনি যেটা বললেন কান টেনে টানলে মাথা আসবে, আমাদের ফেসবুকে এরকম একজন প্রশ্ন করেছেন শঙ্কর হালদার, তিনি লিখছেন, বাংলাদেশে দুর্নীতি দমন করতে গিয়ে শেষ পর্যন্ত ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে কি না? অধ্যাপক এম এম আকাশ,
আমরা তো আসলে তৃণকুটিদের নিয়ে বা ক্ষুদ্র ক্ষুদ্র দুর্নীতি নিয়ে অত চিন্তিত না। মরাল ভ্যালু মানুষের নষ্ট হয়ে গেছে, মূল্যবোধ নষ্ট হয়ে গেছে, পিয়নো ঘুরছায় ইত্যাদি, কিন্তু সেগুলো নিয়ে তো আমরা চিন্তিত না। আমরা চিন্তিত হলো রাঘব বোয়ালকে নিয়ে।
জি,
এবং রাঘব বোয়ালরা হলো কি, তারা আছে ব্যুরোক্রেসিতে, তারা আছে ব্যবসাতে, তারা আছে রাজনৈতিক দলের মধ্যে। শুরুটা করতে হবে একটা বার্তা, যে তুমি রাঘব বোয়ালই হও আর সেই মাসি হও, তোমাকে আমরা জাল ফেলবো এবং ধরবো এবং শাস্তি দিব, এটা আমি বলি। এখন প্রবলেম হয়ে গেছে যেটা, সেটা হলো যে এটা করবে কি দিয়ে, কোন প্রতিষ্ঠান দিয়ে এটা করবে। এখন শিশুকে দিয়ে করতে যাবে, পুলিশের মধ্যে সোর্সের মধ্যে ভুল। র‍্যাব কে দিয়ে করতে যাবে, র‍্যাব বলবে পুলিশকে বাদ দিয়ে কেন অগ্রসর হবে। দুর্নীতি দমন কমিশন কি বলবে, ওর মধ্যেই আবার একজন বার হলো, প্রমাণিত হলো যে সেও ঘুষ টুষের সঙ্গে জড়িত। রাজনৈতিক দল, প্রশাসন এবং ব্যবসায়ী, এই নেক্সাসটা ভাঙতে পারে যদি সিদ্ধান্ত নেয় যে আমি রিস্ক নিয়ে ভাঙব। রিস্ক এই জন্য যে যেই ডাল তিনি বসে আছেন সেই ডালকেই তাকে কাটতে হবে, আবার এতে তিনি যাতে পড়ে না যান সেটা তাকে ইনসিওর করতে হবে। দুর্নীতি বিরোধী অভিযানের ট্র্যাজেডির দিকটা আবার মানে কৈফলের
দিকটা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের একজন শ্রোতা যশোর থেকে শ্রাবণী সুর এখন লাইনে আছেন। হ্যালো।
হ্যালো, আমি যশোর থেকে শ্রাবণী সুর বলছি।
বলুন।
প্যানেলের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে আমরা দৃশ্যমান দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে দেখতে পাচ্ছি। এই অভিযানের ফলে সরকার দলীয় নেতা কর্মীরাই মূলত দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছেন সেটিও দেখছি। আমার প্রশ্ন হলো, ঘরের ছেলেদের অন্যায়ের বিচার করা দরকার, প্রকাশ্যে এভাবে করতে লাগলে ঘটনাটা কি বুমেরাং হয়ে যেতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে, তারাই দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করছেন, বিষয়টি কতটা সঠিক? ধন্যবাদ প্যানেলকে।
ডক্টর নাজনীন আহমেদ,
শ্রাবণীশ্বর যে প্রশ্নটি করেছেন তার উত্তর কিছুটা এম এম আকাশ স্যার দিয়েছেন, যেটা হচ্ছে যে এখন সব দুর্নীতি সব জায়গায় ধরতে গেলে, আরেকজন দর্শক শ্রোতাও প্রশ্ন করেছিলেন যে ঠক বাঁচতে গাউজার হবে কিনা বা কতটা ধরা হবে, এখন শ্রাবণীশ্বরও সেটা প্রশ্ন করছেন। স্যার ওখানে বলেছিলেন যে একটা জায়গাতে ধরলে পরবর্তীতে অন্যদের জন্য এটা আসলে একটা লেসন হয়, এবং আমি যে আগে বলেছিলাম যেটা, যে তখন আইনের শাসন যদি আসলে কাজ করে তাহলে এক সময় দুর্নীতির অন্তত চাপটা কমে আসবে। এবং এই ক্ষেত্রে এই যে আমরা বলা হচ্ছে যে না, এই দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা এইটাতে যেখানে দুদক যারা দুর্নীতি দমন সংস্কার করার কথা তাদের মধ্যে সবসের মধ্যে ঘুরতে আছে, তো সেইখানে আসলে এরকম করে ধরলে শুধু দুদক না, আমরা তো ব্যুরোক্রেসিতে পাবো, বিচার বিভাগে পাবো, শেয়ার মার্কেটে পাবো, ব্যবসায়ীদের মধ্যে পাবো, ব্যাংকারদের মধ্যে পাবো, শিক্ষকদের মধ্যেও পাচ্ছি, আমাদের গবেষকদের মধ্যেও হয়তো পাবো। সুতরাং ধরতে হবে আসলে যেটা বড় যেখানে, এবং সেইখানে ধরতে হবে আইনের শাসনটাকে সিরিয়াসলি, মনে বোঝাতে হবে যে সবকিছু করে পার পাওয়া যাবে না। এই মেসেজটা সরকার, আমি মনে করি তারা যদি এটা চেষ্টা করতে পারেন, একটু আগে একজন প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক ভাবে এই দুর্নীতি দমন অভিযানকে ব্যবহার করা হবে কিনা, এখন এটা দুইটা কনোটেশন আছে। এই রাজনৈতিক ভাবে ব্যবহারের সংজ্ঞা যদি হয় যে অন্য দলের কাউকে ধরার জন্য, উদ্দেশ্যমূলক কাউকে ধরার জন্য, তাহলে এটা নেতিবাচক প্রভাব এই এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, কিন্তু এই দুর্নীতি দমনের অভিযানের মাধ্যমে সরকার যদি তার যেই পদ্ধতিতে তারা নির্বাচিত হয়ে এসেছেন সেই যে দুর্বলতা সেইটা কাটিয়ে ওঠার জন্য তারা অন্তত চেষ্টা করেন যে না, সিরিয়াসলি আন্তরিকভাবে দীর্ঘমেয়াদে যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চান তাহলে কিন্তু এই রাজনৈতিক ব্যবহারটা খারাপ না, অর্থাৎ তারা তাদের যে সত্যিকার পজিটিভ রাজনীতি করা উচিত, আমি মনে করি সেই জায়গা থেকে যদি এই অভিযানকে কাজে লাগানো হয় তাহলে সেটা খারাপ না। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে তাতে কিন্তু এই জায়গাটাতে একটু হজবরল লাগছে, যে একদিকে আমি ছাত্র নেতাদের দুজনকে বহিষ্কার করলাম, অন্যদিকে শিক্ষকের মতো সম্মানিত পেশার মানুষের উপরে সে যাই মতামত দিক, একজন শিক্ষকের উপরে ছাত্র হাত তুলেছে, তারপরে আমি যদি তাকে বলি যে তারা দায়িত্ব নিয়ে করেছে আমি ওয়েলকাম জানাই, এটা কোনোভাবেই আমি এটা আসলে আমার বিবেকের কাছে আমি মেনে নিতে পারছি না।
নিশ্চয়ই ডক্টর ইফতিকারুজ্জামানের কাছে একটা বিষয় প্রশ্ন করছি, সেটা হলো দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করা হয়েছে সম্প্রতি, এবং তাতে আপনারা উভয় সংগঠন বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনারা পরস্পরকে সহযোগিতা করবেন। তো অ্যান্টি করাপশন কমিশন যেটা, দুর্নীতি দমন কমিশন, সেটা কতখানি স্বাধীন সে নিয়ে একটা প্রশ্ন উঠেছে, আবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সম্পর্কেও সংসদে কিছু সংশয় প্রকাশ করা হয়েছে, সেসব কিছুকে কাটিয়ে আপনারা কতখানি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে পারবেন?
ধন্যবাদ, ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি প্রায় সম্মুখীন হই। দেখুন, বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন নামক প্রতিষ্ঠানটি, সেটি কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। অ্যাকচুয়ালি প্রথম এই দাবিটি আমরা উত্থাপন করেছিলাম আমাদের এই আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি গঠিত হয়, সেই আইনটিও টিআইবির খসড়ার উপর ভিত্তি করে, যদিও সেটাতে বেশ কাটাছেড়া হয়েছিল, তারপরে এই প্রতিষ্ঠানটি আমরা পেয়েছি। যার ফলে শুরু থেকে জন্মলগ্ন থেকে টিআইবি যেতে চেষ্টা করে আসছে এই প্রতিষ্ঠানটি যেভাবে ঘটেছে সেটাকে আরো কার্যকরতার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা, এবং সেই তারই ধারাবাহিকতায় আমরা আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ইত্যাদি বিভিন্ন ভাবে সরকারের কাছে, সরকারের মাধ্যমে এবং দুদককে দুর্নীতি দমন কমিশনের সাথে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং তারই অংশ হিসেবে আমাদের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা মানে এটা এটা কিন্তু প্রথমবার না, এটা তৃতীয় দফা নবায়ন হলো। তবে লক্ষণীয় যে এবং যেটা উল্লেখ্য সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলি করি সেটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধমূলক, এবং সেই ক্ষেত্রে দুদকের সাথে আমাদের সহযোগিতা, তবে প্রতিকারমূলক যে কাজ দুদকের সেটার সাথে কিন্তু আমাদের সম্পর্ক নেই বললেই চলে, কারণ এটি আমাদের এখতিয়ারভুক্ত না। অর্থাৎ এই যে ধরপাকড় করা, কে দুর্নীতি করলো তার বিচার আওতায় নিয়ে আসা, আমরা তো পুলিশ নই, আমরা দুদক নেই, আমরা বিচারক নেই, আমরা একটা বেসরকারি সংস্থা, আমরা নাগরিক সমাজের উভয় পক্ষের কাজ করি, সেখানে আমাদের দায়িত্বটা হচ্ছে চাহিদা সৃষ্টি করা। এই চাহিদা সৃষ্টি করার ক্ষেত্রেও দুদকের কিছু কার্যক্রম আছে আইনগত ভাবে, তার আইন উপর ভিত্তি করে সেই কাজগুলো করার ক্ষেত্রে আমরা দুদককে টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি। এটি হচ্ছে আমাদের সংযোগ। তবে আমাদের কাছে অনেক অভিযোগ আসে দুর্নীতির, সেই অভিযোগগুলো এই এমওইউর আওতায় আমরা দুদকের কাছে প্রেরণ করি, এবং দুদক সেটার উপরে আমাদের এমওইউ আন্ডারে আমাদের কাছে যাদের অভিযোগ আছে যে তারা এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগগুলোর ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করছে সেটা আমাদেরকে জানাবে। এবং আপনার প্রশ্নের দ্বিতীয় যে বিষয়টি, দুদক কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে, আমার আনফর্চুনেটলি বাংলাদেশের মতো দেশে, দুদক পৃথিবীর অনেক দেশে এরকম, দুদক নামক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু সৃষ্টি হয় সরকারের দ্বারা, সরকারই গ্রহণ করে থাকে, বাজেটও সরকার দেয়, নিয়োগও দেয় সরকার, যার ফলে সরকারের মধ্যে যদিও আইনগত ভাবে তাকে স্বাধীন নিরপেক্ষ বলা হয় কিন্তু সরকারের মধ্যে একটা ধারণা থাকে, একটা বদ্ধমূল একটা প্রত্যয় থাকে যে এটা সরকারি প্রতিষ্ঠান, যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের একটা প্রভাব থাকে, সেটা সময়ের উপরে নির্ভর করতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু এই প্রভাবটি তাকে বলেই ধারণা করা হয় বাস্তব সেটি। আর অন্যদিক থেকে আবার দুদকের মতো প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের দুদকের ক্ষেত্রেও এই চিত্রটা কিন্তু উল্টো পেজ, দুদকও মনে করে এটা সরকারের প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা আমরা, এখানে একটি ফুটেজ হয়ে আসছি, আমরা সরকারের আইন অনুযায়ী সরকারের বাজেট অনুযায়ী চলি, কাজে সরকারের কাছে আমাকে আজ্ঞাবহিত হবে, সরকারের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আমি পদক্ষেপ নিতে তিনবার ভাববো, এবং যে কারণে সরকার যখন আইন করে যে সরকারি কর্মকর্তাদেরকে গ্রেপ্তারের আগে দুদকের পূর্ব অনুমতি লাগবে সরকারেরই, তখন কিন্তু দুদক সেটার প্রতিবাদ না করে বরং এটাকে বলে ভালো আইন। এই যে বিষয়টি, এমনকি সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একটা ঘোষণা দিয়েছিলেন যে জেলা পর্যায়ে তার দুদকের যে কাজ সে কাজ পর্যবেক্ষণ করবে জেলা প্রশাসকের কার্যালয়ে, এটা তো একটা অত্যন্ত বলবো যে আত্মঘাতী একটা মানে তার বক্তব্য ছিল, সেটিকে আমরা সমালোচনা করলাম, তিনি নাকচ করলেন। মানে এই এই যে বিষয়গুলো আমাদের দায়িত্বটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে একদিক থেকে তাদের প্রতিরোধমূলক কাজের জন্য সহযোগিতা করা, আমার দিক থেকে তাদের যে ভুল ত্রুটিগুলো, তাদের যে ঘাটতিগুলো, তাদের যে হলো যে যদি একজন শ্রোতা প্রশ্ন করেছেন যে যুবকের ভিতরেই শস্যের ভিতরে ভুল, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যাদেরকে কারিগরি সহায়তা দিয়ে এগুলো থেকে উত্তরণ ঘটার মতো একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করি, সেটি হচ্ছে আমাদের কাজ। এর সাথে কিন্তু অবশ্যই আমাদের সাথে আমাদের সাথে দুদকের একটা লাভ অ্যান্ড হেড রিলেশনশিপ, আমরা চাই প্রতিষ্ঠানটি কার্যকর হোক, কিন্তু আমাদের দিক থেকে তাদের ভুল ত্রুটি চিহ্নিত করা, ঘাটতি চিহ্নিত করাতেই আমাদের দায়িত্ব। সেই কারণে দুদকের কমিশনার গায়ন কিন্তু অনেক সময় আমাদের খুবই ক্ষুব্ধ হয়ে যান, খুবই রাগান্বিত হন, সেটি আমাদেরকে আবার ম্যানেজ করতে হয়, আমাদেরকে সেটাকে মোকাবেলা করতে হয়। যেমন সরকারের একাংশ আমাদের উপরে ক্ষুব্ধ হয়ে যান, দুদকেরও মানে প্রশাসনে আমাদেরকে পড়তে হয় বিভিন্নভাবে, এটি হচ্ছে যে আমাদের পেশাগত বিড়ম্বনার বলবো আর কি।
জি, সরকারের প্রভাবের যে প্রসঙ্গটি আপনি বলছিলেন, সে নিয়ে অনেক সমালোচকই বলেন যে এই যে এবার যে সমস্ত অভিযান চলছে সেটাও তো মূলত দুদক বোধহয় স্বাধীনভাবে এই অভিযান শুরু করেনি, সরকারের তরফ থেকে একটা সবুজ সংকেত ছিল, কাজেই সেটা অনেক সমালোচকই বলেন। আরেকটি প্রশ্ন এসছে ফেসবুকে, যুবরাজ চৌধুরী করেছেন, তিনি প্রশ্ন করেছেন শেয়ার মার্কেট যারা ধ্বংস করে দিয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বেসিক ব্যাংকের বাচ্চু সাহেব সহ, এটা তার প্রশ্ন, সহ তার সাথে যারা আছেন তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে হলমার্ক সহ বহু প্রতিষ্ঠান যারা দুর্নীতির সাথে জড়িত তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? প্রফেসর এম এম আকাশ।
তো উনি আমার কথাটাই সমর্থন করে বললেন যে তিনি সন্দেহ প্রকাশ করলেন যে এত বড় বড় অপরাধ যেগুলো হয়ে গেছে, যেমন উনি বললেন যে ফার্মার্স ব্যাংক যেটা এখন পদ্মা ব্যাংক হয়েছে, সেটা যারা দুর্নীতি করলো তারা খুব ক্ষমতা বানলো এবং তারা এমনকি সরকারের মন্ত্রী স্থানীয় লোকও ছিল, তো তাকে যদি না ধরা হয় তাহলে আমি পরে আর যাকেই ধরি না কেন, সে ছোট যদি হয়, ক্ষমতা দুর্বল হয়, তাহলে আমরা বলবো যে ও দুর্বল বলে ওকে ধরেছে, সবল লোকটাকে ধরল না। শুধু যে ধরা হলো না তা তো না, আমরা দেখলাম যে ফার্মার্স ব্যাংক উদ্ধার করার জন্য চারটা ব্যাংক থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা দিয়ে তার পুঁজি ভরে দেওয়া হলো এবং দিয়ে তারপর তাকে অবশ্য শোনানো হলো ঠিকই, কিন্তু তার কোনো শাস্তি হলো না। এখন এইটুকু হলো যে আচ্ছা ঠিক আছে, তুমি অপরাধ করেছ, তোমাকে বাঁচিয়ে দিলাম, তুমি সরে যাও, আর তুমি আর সুযোগ পাবে। বাচ্চুর ক্ষেত্রে তাই, আপনি যদি আরেকটু ইতিহাস তাহলে সবচেয়ে বড় খেলাপি, সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি হোতা তিনি কোন জায়গায় আছেন? তিনি প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের অ্যাডভাইজার হিসাবে সরকারের অ্যাডভাইজারশিপ করছেন, তাহলে তার আগের অপরাধগুলো কি মাফ হয়? এখন আমাদের মানে মানুষ তো এগুলো জানে, সুতরাং মানুষের কাছে কিভাবে এটা বিশ্বাসযোগ্য হবে যতক্ষণ মানুষ না দেখবে যে এই ঋণ খেলাপির শাস্তি হচ্ছে না। আচ্ছা কালো টাকা, কালো টাকার মালিক আমরা বলছি তুমি দরকার নাই তোমার কালো টাকা অপরাধ নেই, তুমি একটু কর দাও দিয়ে তুমি সাদা হয়ে যায়। আমরা বলছি মোবাইল ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে কোটি কোটি টাকা বাইরে নিয়ে গিয়ে তুমি বেগমপাড়া তৈরি করেছো, তুমি মালয়েশিয়াতে বাড়ি তৈরি করেছো, আমরা কিছু বলবো না তোমাকে, তুমি আছো, তুমি দ্বৈত নাগরিকই থাকো, অসুবিধা কি? তো আমরা যদি মানে আসল জায়গায় হাত না দিই তাহলে আমরা মানুষকে কেমনি কনভিন্স করবো যে এটা একটা ভালো কাজ হচ্ছে?
জি প্রফেসর আকাশ, আপনার কাছে আবার আমরা হয়তো ফিরে আসব। এই মুহূর্তে লাইনে আছেন চট্টগ্রাম থেকে সালাউদ্দিন রেজা। হ্যালো, হ্যালো,
জি বলছি, শুনছি আমি।
জি আপনার আপনার প্রশ্নটা করুন সালাউদ্দিন রেজা।
আমি আলোচকের নিকট আমার প্রশ্ন হলো যে সরকার গত মাসে যে অভিযান শুরু করেছে এবং প্রাইম মিনিস্টার এর মূলত নির্দেশেই ইতিমধ্যে ঢাকা কেন্দ্রিক বেশ কয়েকজনকে ধরেছে, যেমন সম্রাট, খালেদ কিংবা জিকে স্বামী, তো আমার প্রশ্ন হলো যে তাদের ইন্টারোগেশন কয়েকবার করা হয়েছে, দুদুক করেছে, র‍্যাব করেছে, পুলিশ করেছে, নিশ্চয়ই তাদের থেকে আমরা যতটুকু গণমাধ্যমে জানতে পেরেছি যে অনেকেই নাম বলেছে, অনেক রাঘব বল কিংবা দ্যাট মিন্স বড় আকারের যারা সাথে, কারণ এরা তো একদিনে গড়ে উঠেনি, এদের সাথে কারো আশ্রয় প্রশ্রয় বেড়ে উঠেছে, এবং সে এবং তাদেরকে কিন্তু এখনো ধরার কোন লক্ষণ তেমন একটা দেখা যাচ্ছে না। তো সবার মধ্যে একটা জিজ্ঞাসা কিংবা সবার মধ্যে একটা কনফিউশন যে এটা কি এই পর্যায়ে কি শেষ হয়ে যাবে না আরো যারা বড় মাপের যারা এবং হাজার হাজার কোটি টাকা যারা বাইরে পাচার করেছে এবং ইয়ে করেছে, এদের কাছে অনেক নাম এসছে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু সেটা কন্টিনিউ করবে কিনা আপনাদের কি ধারণা আলোচকদের
ধন্যবাদ সালাহউদ্দিন রেজা। এই প্রসঙ্গে একটু আগেই অধ্যাপক আকাশ বলছিলেন, আমরা এখন ডক্টর নাজনীন আহমেদের কাছে যাচ্ছি।
সালাউদ্দিন রেজা সাহেব, আপনার মনে যে প্রশ্ন আসলে আমাদের সবার মনেই কিন্তু সেই প্রশ্ন, এবং আমি নিশ্চিত করে কেউই আমরা বলতে পারবো না যে এটি এই দিক অথবা ওই দিক, মানে আশঙ্কাটা আমাদের সবার মনে যে আসলে এই অভিযানটা কতদূর পর্যন্ত গড়াবে। কিন্তু এখন পর্যন্ত যা দেখছি, আমরা এতক্ষণে যে আলোচনা করলাম তাতে বোঝা যাচ্ছে যে সরকার খুব রয়েশ হয়ে আগাচ্ছেন, মানে যেখানে অনেক উপরের রাঘব বোয়াল স্পষ্ট দুর্নীতি স্পষ্ট মানে সুস্পষ্ট ভাবে সামনে আছে, সেইগুলাতে সরকার এই মুহূর্তে হাত দেন না, দিয়ে একটা মাঝামাঝি অথবা ছোট নেতা অথবা মাঝামাঝি নেতা ক্যাসিনো এইভাবে এইভাবে করে কিছু ধরছে। আমার বিষয়টা হচ্ছে এখানে যে আজকের যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি দুর্নীতি বিরোধী অভিযান, এবং সেটার সাথে একটা অংশ ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব, আমার মনে হয় যে সরকার ওই কারণেই কিছুটা রয়েশ হয়ে আগাচ্ছেন। কারণ ঠক বাস্তে গাউদারের মতো একটু আগে এম এম আকাশ যার কথা বলছিলেন যে যারা তারা কিন্তু আর অনেক বড় ট্যাক্স পেয়ার, তারা অনেক বড় ট্যাক্স দেন, সুতরাং ওই জায়গায় আমাদের যেহেতু ট্যাক্স জিডিপি রেশিও কম, আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক ইনভেস্টমেন্টের সংকট আছে, বেসরকারি খাতের ইনভেস্টমেন্ট সেই হারে বাড়ছে না, সব মিলিয়ে এটা আমার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে এই মুহূর্তে, কারণ যেহেতু রন্ধে রন্ধে বিভিন্ন জায়গায় আছে দুর্নীতি এবং প্রকৃতি কিছু ব্যাপক এবং নানান মাত্রায় আছে, সব জায়গায় ধরতে গিয়ে সেটার রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব আবার আকস্মিক কি পড়ে, যেহেতু আমরা বেশ কিছু আন্তর্জাতিক উন্নয়নের এজেন্ডা নিয়ে এগোচ্ছি, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যেতে হবে, ডেভেলপিং কান্ট্রি হওয়ার প্রচেষ্টা আছে, সেইখানে আমার টাকা দরকার, আমার বেশ কিছু বড় বড় মেগা প্রকল্প চলছে, এটা আমার ধারণা যে সেই কারণে আমরা এটা কতদূর যাবে এই আশঙ্কাটা, আর এই কারণেও অনেক সময় আমার মনে আসে যে এটা কি অত ব্যাপক হবে কিনা। তবে আমি যে জায়গাটায় মনে করি বা রাষ্ট্রের সরকারের কাছে আমি আশা করি সেটা হচ্ছে যে এই অভিযানের মধ্য দিয়ে তারা যদি আইনের শাসনটার ব্যাপারে একটা সদিচ্ছা এবং সেটার সুস্পষ্ট প্রকাশ ঘটাতে পারেন, তাহলে কিন্তু অনেক আগামীর অনেক দুর্নীতি বন্ধের একটা প্রক্রিয়া আসলে।
হ্যাঁ, ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে আছেন লিয়াকত আলী। হ্যালো, হ্যালো লিয়াকত আলী, আপনি আছেন? হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন খুব সংক্ষেপে।
আমি লিয়াকত আলী, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি।
জি বলুন।
সরকার যেভাবে দুর্নীতিকে দমন করার জন্য যে পদক্ষেপ নিতে, এটা আমাদের একটু আগে যে আলোচনা করেছেন যে মধ্যম থেকে সরকার আরম্ভ করছেন, এই মধ্যম থেকে আরম্ভ করছেন হয়তো আপনাকে নিচেও যেতে হবে উপরে যেতে হবে। সরকার যদি বাংলাদেশের দিকে দুর্নীতি পুরোপুরি বন্ধ করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন এটা কতদিন বাস্তবায়ন লাগবে, বা আদৌ কি সেটা দেখা মাত্র না সেটা পদক্ষেপ এমন ভাবে হবে যে দুর্নীতি নির্মূল করার জন্য, আমি এই আলোচকদের কাছে এই কথা একটু বিশ্লেষণ করার জন্য এটাই আমার কথা।
হ্যাঁ, ধন্যবাদ লেখাত আলী আপনাকে। দুর্নীতি দমনের বিষয়ে যে প্রশ্নটা, যে এটা কতখানি সফল হবে, কত দূর যাওয়া হবে, নাকি দুর্নীতি দমন কেবলই একটা বিমূর্ত ধারণা হয়ে থাকবে, ডক্টর ইফতেখার জামান?
বিষয়গুলো মানে একই প্রশ্ন আলোচিত হয়েছে, অন্তত আমি এই পরিচয়ে যে কথা এই প্রশ্নের উত্তরে যেতে পারবো সেটা হচ্ছে যে অভিযানটা যেভাবে শুরু হয়েছে বা যেভাবেই শেষ হোক না কেন, বা এটা ইভেন্টুয়ালি কি দাঁড়ায়, তার মধ্যে সবচেয়ে বড় যে উপাদানটি আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিভিন্ন উপাদানের মধ্যে একটা উপাদান অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং একটা মোটামুটি কমন নলেজ সকলের জানা, এটা হচ্ছে যেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক অবস্থানকে দেখা হয় যে নিজের সম্পদ বিকাশের সুবিধা অর্জনের লাইসেন্সের মতো, যার ফলে যেটা হয়েছে যে আপনি দেখুন আমরা যখন স্বাধীন হই বাংলাদেশ প্রথম সংসদে জাতীয় সংসদে আমাদের যে সংসদ সদস্যদের মধ্যে জনপ্রতিনিধিদের মধ্যে যাদের মূল পেশা ছিল ব্যবসা, তাদের হার ছিল 17.5%, 18% কম। আর বর্তমান সংসদে সেটি 62%, আগের সংসদে 7% বেশি ছিল। এই যে একটা বিরাট পরিবর্তন, সেই পরিবর্তনের কিন্তু লক্ষণটা হচ্ছে যে আমাদের রাজনীতি হচ্ছে, রাজনৈতিক অবস্থান হচ্ছে, ক্ষমতার অবস্থানটা হচ্ছে নিজের সম্পদ এবং নিজের গোষ্ঠী বা নিজের দল বা নিজের পরিবার থেকে শুরু করে মানে সম্পদ বিকাশের একটা লাইসেন্সের মতো, যে কারণে যেটা ব্যবসা সেটাই রাজনীতি, যেটা রাজনীতি সেটাই ব্যবসা। এবং এগুলোকে সাসপেন্ড করার জন্যই আবার কিন্তু ওই যে প্রতিষ্ঠানগুলোকে যদি ইতিমধ্যে আলোচিত হয়েছে অকার্যকর করে দেওয়া হচ্ছে, সেগুলোকে রাজনীতিভাবে অবনীত করা হয়েছে, যার ফলে আইনের শাসন কথা যেটা আমরা বলি, আইনের শাসন যে দেশে নাই সে দেশে দুর্নীতির বিকাশ ঘটবে সেটা খুবই স্বাভাবিক। আইনের শাসনের সমস্ত দুয়ারগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে ক্রমাগতভাবে, যে কারণে কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না বা আস্থার সৃষ্টি হচ্ছে না যে সত্যিকার অর্থে এই অভিযান কতটুকু সফল হবে। যারা করবে অভিযানকে, যারা ওই যে কাউকে ছাড় দেওয়া হবে না এই বিষয়টাকে যারা বাস্তবায়ন করবে, তাদের একটা বড় অংশই তো এই দুর্নীতি সরলের আহ্বান। আমরা ব্যাংকিং সেক্টরের কথা বললাম, ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বলছি, যারা ব্যাংকিং সেক্টরে এই যে দুর্দশার জন্য ঋণ খেলাপি থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ একটা অবস্থা নিয়ে গেছে কাছে, তাদের মূল হোতারা কিন্তু সরকারের নীতি নির্ধারণী কাঠামোতে অত্যন্ত প্রভাবশালী একটা মহল। তাদের কথায় ব্যাংকিং সেক্টরের নীতিমালা নির্ধারিত হয়, তারা ড্রাফ্ট করে দেয়, তারা লিখে দেয়, বলে দেয় পাঁচটার হোটেলে বসে যে ব্যাংকিং সেক্টর বাংলাদেশ ব্যাংক কি নিয়মটা করবে। এই যেখানে অবস্থা সেখানে কিন্তু আমার যেটা রাজনীতি বিরোধী অভিযান, আমরা এখনো আশাবাদী হতে চাই, কিন্তু এটা থেকে এটা খুব সত্যিকার অর্থে দীর্ঘমেয়াদে এটা সুফল নিয়ে আসবে সেটি আশা করাটা খুব সহজ না, এটি অসম্ভব বলছি না আমি, তবে এটি নির্ভর করবে যদি সত্যিকার অর্থে রাজনৈতিক সদিচ্ছার সরকারের সাস্টেন টেকসই হয় এবং সত্যি অর্থে কাউকে ছাড় দেওয়া হবে না, উইকাতলা হোক, রাঘববল হোক বা চুনুপুটি হোক, সকলের জন্য আইন সমান, এই জিনিসটা নিশ্চিত করতে পারলে কিন্তু সেটা, তবে এটা বলাটা যতটুখানি সহজ তাতে করাটা ততখানি সহজ না, এটা অত্যন্ত কঠিন। কারণ ওই যে শস্যের ভিতরে ভূত বলা হলো, এই শস্যটার মানে ভূত কিন্তু আমার সকল পর্যায়ের শস্যের মধ্যেই রয়েছে, রাজনৈতিক অঙ্গনে রয়েছে, প্রশাসনে রয়েছে, প্রতিষ্ঠানে রয়েছে এবং সার্বিকভাবে যারা তাদের হাতে দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব তাদের মধ্যে রয়েছে, যার ফলে এটি কাজটি অত্যন্ত কঠিন তবে অসম্ভব না আমি আশাবাদী হতে চাই।
আচ্ছা, আশা আমরাও রাখবো। অধ্যাপক এম এম আকাশ, একটা বিশ্লেষণ অনেকেই করেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনের আগে খানিকটা পরিষ্কার ক্লিন স্লেট যাকে বলে সেরকম একটা পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা করছেন, আপনি কি মনে করেন?
সেটা করছেন এখন মানে আওয়ামী লীগের দুর্নীতি বাজা আছে, এটা তো প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে এই কারণে তার স্লোগান হচ্ছে আত্মসিদ্ধি। এখন এটাকে শুদ্ধ করে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার বা গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষা নিশ্চয়ই প্রধানমন্ত্রী আছে, কারণ এটা নোবেল প্রাইজ পেয়ে গেল অভিজিৎ, তিনি বলেছেন যে সব সরকারেরই একটা লেজিটিমেসির আকাঙ্ক্ষা থাকে। এখন আগামী নির্বাচনে যদি জিততে হয় ভোটকে লেজিটিমেট ম্যানারে, তাহলে তাকে দুর্নীতির বিরুদ্ধে ফাইট করতে হবে, যে আমার দলের মধ্যেও আমি দুর্নীতিকে প্রশ্রয় দিই না, আমি খালেদা জিয়াকে ২ কোটি টাকার জন্য জেলে ভরেছি, তো আমার এখানে ১০০ কোটি টাকার অপরাধ করার লোককে আমি জেলে ভরবো না তা না, এই জিনিসটা তাকে দেখাতে হবে। এখন সেটা উনি দেখাতে চেষ্টাও করবেন কিন্তু পারবেন কি না সেটাই হলো সবচেয়ে বড় কথা। আমি সেদিন আমার ফেসবুকে একজনকে দেখলাম একটা পোস্টিং দিয়েছে, খুব ইন্টারেস্টিং পোস্টিং, সে লিখেছে যে ১৮৭০ জন মানুষ, এদেরকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট পরীক্ষা করে তাদের জ্ঞাত আয় এবং জ্ঞাত ব্যয়ের ডিফারেন্স, তাহলেই বুঝতে পারবে কারা দুর্নীতিবাজ, এবং তাদেরকে যদি শাস্তি দিতে পারে এই ১৮৭০ জনের মধ্যে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ১৮৭০ জন কারা? ৪৮ জন মন্ত্রী, ৬৬ জন সচিব, ৫২ জন সিটি মেয়র, ৩৫০ জন এমপি, তারপরে ৬৪ জন জেলা জজ, 64 জন ডিসি, 64 জন জেলা পরিষদ চেয়ারম্যান, 490 ইউএনও, 650 জন
ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক এম এম আকাশ, ডক্টর ইফতেখার জামান এবং ডক্টর নাজনীন আহমেদকে আমাদের হ্যালো ওয়াশিংটনের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
হ্যাঁ তাহেরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সংবাদে যাওয়ার আগে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট শুনে নিই। পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টের মুখবন্ধে বলছেন যে ভারতে শুধুমাত্র গুজরাটি ভাষাই কেন জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার প্রশ্নপত্রে আঞ্চলিক ভাষা হবে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল টেস্টিং এজেন্সির নয়া নির্দেশিকার বিরোধিতায় এই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল রিপোর্টটি এরকম।
আজ বুধবার একাধিক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ভারত বহু ভাষা, ধর্ম, সংস্কৃতি ও গোষ্ঠীর দেশ। তবে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্য সব ধর্ম ও আঞ্চলিক ভাষাকে অসম্মান করা। ইংরাজি ও হিন্দিতে সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা নেওয়া হয়, এবার যোগ হলো গুজরাটি ভাষা। এই পদক্ষেপ মোটেই প্রশংসনীয় নয়। আমি গুজরাটি ভাষাকে ভালোবাসি ঠিকই, তবে কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে হবে অন্য আঞ্চলিক ভাষাগুলিকে কেন উপেক্ষা করা হচ্ছে। গুজরাটিকে যদি জয়েন্ট এন্ট্রান্স মেইনের আঞ্চলিক ভাষা করা হয়, তবে থাকতে হবে বাংলাসহ সব আঞ্চলিক ভাষাই। আঞ্চলিক ভাষায় কথা বলা মানুষের ভাবাবেগে আঘাত সহ্য করব না। এই বিমাতৃসুলভ আচরণে কোনো পরিবর্তন না হলে আমরা প্রতিবাদ করবই। আঞ্চলিক ভাষাগুলির মধ্যে শুধু গুজরাটিকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বাম, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরাও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
হ্যাঁ, এইবার সংক্ষিপ্ত সংবাদ, শিরোনাম সংবাদ কয়েকটি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক রূপে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন যিনি। মিসিসিপি রাজ্যের গভর্নর নির্বাচনে সেই তিনি জয়ী হয়েছেন শেষ পর্যন্ত, এবং ওদিকে কেন্টাকি রাজ্যেও আর এক রিপাবলিকান প্রার্থী ওই ট্রাম্পেরই সমর্থক, তিনিও প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এখনও ওই জেতা প্রায় জেতা স্তরে কিছুটা অনিশ্চিতভাবেই স্থিত রয়েছেন। ট্রাম্প মিসিসিপিতে টেড রিভস এবং কেন্টাকিতে ম্যাট বেভিনের প্রতি সমর্থন ব্যক্ত করেন। নির্বাচনী প্রচারণা সমাবেশগুলোতে তাঁদের পক্ষে কথা বলেন, বক্তৃতা দেন শেষের দিনগুলোতে। যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তদন্তকারীদের বলেছেন তিনি এটা বিশ্বাস করতে বাধ্য হন যে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বাবদ প্রায় $40 কোটি অবমুক্ত করা হবে না, যে পর্যন্ত না কিয়েভ সরকার প্রকাশ্যে বলে যে তারা ট্রাম্পকে রাজনৈতিকভাবে সাহায্য করতে তদন্ত শুরু করবে। প্রকাশিত সংশোধিত জবানবন্দিতে ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অভিশংসন বিষয়ক তদন্তকারীদের বলেন যে তিনি ওয়ারসাতে 1 সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোলেনস্কির একজন সহকারীকে সতর্ক করে দেন যে যুক্তরাষ্ট্রের সাহায্য প্রদান সে পর্যন্ত আবার শুরু হবে না যে পর্যন্ত না ইউক্রেন প্রকাশ্যে দুর্নীতিবিরোধী সেই প্রতিবেদনটি প্রকাশ করবে, যা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই কথাবার্তা চলছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রযোজনায় ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জন অ্যালিসন এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সঞ্জানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.